বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 22 আগস্ট, 7 ভাদ্র এবং ফার্সি 31 মোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstodaybangla। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইয়েমেনের জ্বালানি সম্পদ লুণ্ঠনে পাশ্চাত্যের ভূমিকা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচি সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর রয়েছে প্রিয়জন অনুষ্ঠান। প্রান্তিক আয়োজনে থাকবে প্রাথমিক আয়োজন কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপের প্রস্তাবের জবাব দিতে বিলম্ব করছে আমেরিকা। ইরানের জবাবকে যৌক্তিক বললেন বোরেল। ফিলিস্তিনের পশ্চিম তীর গাজার মতো সশস্ত্র হয়ে উঠছে, সর্বত্র প্রতিরোধ ছড়িয়ে পড়ছে, আইআরজিসির প্রধান সালামির মন্তব্য। আপাতত কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের চা শ্রমিকেরা, পরবর্তীতে মজুরি ঠিক করবেন প্রধানমন্ত্রী। এবং ভারতের রাজস্থানে গরু জবাইয়ের দাবির মধ্যে ফের উত্তেজনা, মসজিদে ভাঙচুরের অভিযোগ, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে উদ্বেগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, কোনো আলোচনায় তেহরান সরকার জনগণের স্বার্থ পরিত্যাগ করবে না। ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে যখন পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে ভিয়েনায় মোটামুটি চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে এবং এ নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে, তখন প্রেসিডেন্ট রাইসি তার সরকারের অবস্থান পরিষ্কার করলেন। গতকাল আন্তর্জাতিক মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রাইসি একথা বলেন। তিনি বলেন, আমরা কখনো কোনো বৈঠক বা সংলাপে দেশের জনগণের অধিকারের প্রশ্নে ছাড় দেব না। ইরানি প্রেসিডেন্ট সুস্পষ্ট করে বলেন, তার সরকার দেশের জনগণের জীবনযাত্রার সঙ্গে বাইরের কোনো কিছুর সম্পর্ক স্থাপন করবে না। জনগণের জীবনমানের বিষয়টি সম্পূর্ণ স্বাধীন থাকবে, কোনো কিছুর উপর তা নির্ভরশীল করা হবে না। দেশ এবং জনগণের সমস্যা সমাধানের ক্ষেত্রে ইরান তার নিজস্ব অধিকার চর্চা করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি জাফি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের বিষয়ে আমেরিকার কাছ থেকে এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। তিনি আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। তিনি আরো বলেন, অমীমাংসিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসব বিষয়ে ফয়সালা হতে হবে। কানআনি বলেন, ইরান অতীতের মতো এবারের আলোচনাতেও আন্তরিকভাবে অংশ নিয়েছে। ইরান সময় মতো ইউরোপীয় পক্ষের প্রস্তাবে সাড়া দিয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, আমেরিকার পক্ষ থেকে উত্তর দিতে বিলম্ব করা হচ্ছে, কিন্তু আমরা এ বিষয়ে সময় মতো কাজ করেছি এবং আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেন, পরমাণু সমঝোতার বর্তমান অবস্থা এবং এখন পর্যন্ত এই চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য মার্কিন প্রশাসন দায়ী। তিনি আরো বলেন, ইরান কখনোই নিজের রেড লাইন অতিক্রম করবে না এবং সবসময় একটি ভালো ও টেকসই চুক্তি সইয়ের জন্য চেষ্টা চালিয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ইরানের পক্ষ থেকে ইউরোপীয় জোটের প্রস্তাবের ব্যাপারে যে জবাব দেওয়া হয়েছে তা যৌক্তিক। তিনি বলেন, ভিয়েনা সংলাপের সমন্বয়কারী হিসেবে আমার পক্ষ থেকে ইরানের কাছে একটি প্রস্তাব ছিল, সেই প্রস্তাবে যে জবাব ইরান দিয়েছে আমি তাকে যৌক্তিক মনে করি। ইরানের জবাব আমেরিকার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে তারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। স্পেনের উত্তরাঞ্চলীয় সান্তানদার শহরের একটি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জোসেফ বোরেল। তিনি জানান, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে চলতি সপ্তাহে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বোরেল বলেন, গত সপ্তাহের শেষ দিকে ভিয়েনায় এ ব্যাপারে বৈঠক অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু সম্ভব হয়নি। যদি সম্ভব হয় তাহলে সেটি চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে ইরান এবং আমেরিকার মধ্যে গত 16 মাস ধরে পরোক্ষ বৈঠক হচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ফিলিস্তিনিদের সংগ্রাম অধিকৃত ভূখণ্ডের সর্বত্র ছড়িয়ে পড়েছে। শুধু গাজায় এখন প্রতিরোধের মঞ্চ নয়, এই প্রতিরোধ এখন পশ্চিম তীরেও ছড়িয়ে পড়েছে। এখন জেনিন, নাবলুস, রামাল্লা, তুলকারাম, শেখ জাররার নাম অনেক শোনা যায়। এগুলো হল জর্ডান নদীর পশ্চিম তীরের কয়েকটি প্রধান শহর ও স্থান। গাজার মতো গোটা পশ্চিম তীরও এখন সশস্ত্র হয়ে উঠছে বলে তিনি জানান। ইরানের সর্বোচ্চ নেতার অবদান ও সংরক্ষণ ও প্রকাশ বিষয়ক সংস্থার ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জেনারেল সালামি আরো বলেন, পশ্চিম তীর এবং গাজার মধ্যে ভৌগোলিক কোনো সংযোগ নেই। এই দুটি এলাকা পরস্পর থেকে বিচ্ছিন্ন দুটি দ্বীপের মতো। দুটি এলাকায় ইসরায়েলি অবরোধের সম্মুখীন। সেখানেও কংক্রিটের তৈরি উঁচু দেয়াল, যেমন 6 মিটারের মতো উঁচু দেয়াল রয়েছে। এসব দেয়ালের পুরুত্ব অনেক। এগুলোতে সেন্সর বসানো রয়েছে, অতি উন্নত মানের ইলেকট্রনিক ও অপটিক্যাল সেন্সর। IRGC-র কমান্ডার বলেন, ইহুদিবাদীরা সেখানকার ভূমির কম্পন পরিমাপ করে, যাতে সেখানে কোনো ধরনের সুড়ঙ্গ তৈরি করা হলে তা ঠেকানো যায়। আকাশ থেকে উন্নত ড্রোন, বেলুন ও ক্যামেরার মাধ্যমে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে, কিন্তু এরপরও পশ্চিম তীরে সশস্ত্র সংগ্রাম গড়ে উঠছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ধর্মঘট প্রত্যাহার করে আপাতত 120 টাকা মজুরিতে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের 241টি চা বাগানের 16 লাখ শ্রমিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর থেকে ফিরে মজুরি ঠিক করবেন বলে জানা গেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
দৈনিক 300 টাকা মজুরির দাবিতে আন্দোলনরত চা শ্রমিকদের টানা 10 দিন ধর্মঘটের পর মৌলভীবাজারের চা বাগান শ্রমিকেরা কাজে যোগ দিলেও পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের 23টি চা বাগানের প্রায় 40,000 শ্রমিক এখনও কাজে যোগদান করেননি। তারা বলেছেন, মজুরি নির্ধারণের বিষয়ে তাদের সাথে সরকার কিংবা বাগান মালিক পক্ষের কোনো সমঝোতা হয়নি, এ কারণে আজ তারা কাজে যোগ দেননি। চা শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এদিকে মৌলভীবাজার জেলার আন্দোলনরত চা শ্রমিকরা বর্তমান মজুরি 120 টাকাতেই আজ সোমবার থেকে কাজে ফিরেছেন। গতকাল রোববার গভীর রাতে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে এক আলোচনা শেষে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন জেলার চা শ্রমিকরা। সর্বশেষ গত 20 আগস্ট শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে আয়োজিত বৈঠকে সাবেক চিফ হুইপ, উপাধ্যক্ষ ডক্টর আব্দুল শহীদ MP সহ বিভিন্ন কর্মকর্তা ও শ্রমিক নেতার উপস্থিতিতে 145 টাকা দৈনিক মজুরি নির্ধারণ করা হয়। মজুরি নির্ধারণের এক ঘন্টার মধ্যে নির্ধারিত মজুরি প্রত্যাখ্যান করে স্থগিত করা কর্মসূচি ফের সচল করার ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এরপর জেলা প্রশাসনের মধ্যস্থতায় ফলপ্রসূ হয় আংশিক সমঝোতা বৈঠক। চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও শ্রীমঙ্গলের বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বলেছেন, প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে জেলা প্রশাসকের মাধ্যমে ভিডিও কনফারেন্সে চা শ্রমিকদের দৈনিক মজুরির বিষয়ে একটি ঘোষণা দেবেন। এই আশ্বাস পেয়ে তারা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের রাজস্থানে মসজিদে ভাঙচুরের অভিযোগ ওঠার পর নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের রাজস্থানের টঙ্কে আবারও সাম্প্রদায়িক অশান্তির মতো পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে। তিন দিন আগেও গরু জবাইয়ের অভিযোগে এখানে উত্তেজনা বিরাজ করছিল। একই সঙ্গে এবার মসজিদে ভাঙচুরের অভিযোগ ওঠার পর নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ সোমবার আস্তক হিন্দি গণমাধ্যম সূত্রে প্রকাশ, জেলার ঘাসিকি ধানি এলাকায় অবস্থিত মসজিদের ইমাম আবাদ আলী বাদী হয়ে ভাঙচুরের অভিযোগ দায়ের করেছেন। ইমামের দেয়া তথ্যে প্রকাশ, রোববার সন্ধে 6:30 দিকে 100 থেকে 150 জন এসে মসজিদের সম্পত্তি ভাঙচুর করে। আবাদ আলী ওই জনতার বিরুদ্ধে তাকেও নিগ্রহের অভিযোগ করেছেন। একই ধরনের অভিযোগ দায়ের করেছে এলাকার সহজ বাঞ্জারা মুসলিমরা। এতে বলা হয়, গত 19 আগস্ট দুপুর 2 থেকে 3টার মধ্যে 60 জনের একটি দল মসজিদে ভাঙচুর চালায়। এ সময় উত্তেজিত জনতা কুলার, মাইকসেট, ফ্যান ও জানালার কাঁচ ভেঙে ফেলে। গ্রামবাসীদের মতে ওই ঘটনায় স্পিকার ছাড়াও চেয়ার এবং নামাজের স্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে গরু জবাইয়ের অভিযোগ দায়েরকারী হনুমান চৌধুরীর মতে, গরু জবাই এবং গ্রামবাসীদের মধ্যে গরুর গোস্ত বিতরণের ঘটনায় 17 জন জড়িত ছিল। গত 18 আগস্ট রাতে এজাজ ওরফে লালা একটি গরু জবাই করেন বলে অভিযোগ। ওই ঘটনায় ইসলাম নামে এক ব্যক্তির জড়িত থাকার কথাও বলা হচ্ছে। ঘটনায় নথিভুক্ত এফআইআরে মোট 17 জনের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, রাজস্থানে গরু জবাই হলো একটি বেআইনি কাজ। পুলিশের দাবি টঙ্কের পরিস্থিতি শান্ত রয়েছে। আজমির রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক রূপিন্দার সিং পরিস্থিতি খতিয়ে দেখতে টঙ্ক জেলা সদরে পৌঁছেছেন। শ্রী সিং বলেন, সংশ্লিষ্ট এলাকায় এক কোম্পানি রাজস্থান সশস্ত্র কনস্টেবুলারি জওয়ান মোতায়েন করা হয়েছে, যার মধ্যে 100 জন পুলিশ সদস্য রয়েছে। রাজস্থানের নাগরিক সমাজ বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দুর্গাপুজো কমিটিগুলোকে 60,000 টাকা করে অনুদান এবং বিদ্যুৎ বিলে 60% ছাড়ের সুবিধা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী সিপিএম এবং বিজেপি নেতারা। আজ বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার 43,000 পুজো কমিটিকে 60,000 টাকা করে অনুদান দেওয়া হবে। একই সঙ্গে বিদ্যুৎ বিলেও মিলবে ব্যাপক ছাড়। পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই এর চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সন্ত্রাস দমন আইনের মামলায় 3 দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছেন। আজ ইসলামাবাদ হাইকোর্ট 25 আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন। এর আগে গ্রেপ্তার এড়াতে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন ইমরান খান। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে গতকাল রাতে ইমরান খানের বিরুদ্ধে মামলাটি করা হয়। গত শনিবার এক সমাবেশে পিটিআই চেয়ারম্যান এই হুমকি দিয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসেন পিটিআই এর নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রীর সম্ভাব্য গ্রেপ্তারের প্রতিবাদে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। ইমরান খানের পক্ষে তারই বাসভবনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন দলের বড় নেতাকর্মীরা। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশাল যুদ্ধ মহড়া শুরু করেছে। গত কয়েক বছরের মধ্যে এটি হচ্ছে দুই দেশের সবচেয়ে বড় মহড়া, এবং এর মধ্য দিয়ে দেশ দুটি উত্তর কোরিয়াকে মূলত নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করছে। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার এই যুদ্ধ মহড়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া আরও ক্ষিপ্ত হয়ে উঠতে পারে, এবং তাতে কোরীয় উপদ্বীপে অবধারিতভাবে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। আজ উইলচি ফ্রিডম শিল্ড নামে এই উস্কানিমূলক মহড়া শুরু করে আমেরিকা, এবং আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউল সম্প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে আমেরিকা ও তার দেশের মধ্যকার যৌথ মহড়াকে তিনি সাধারণ ঘটনায় পরিণত করবেন, যাতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিজেদের সামরিক শক্তি বাড়ানো সম্ভব হয়। উত্তর কোরিয়া এই যৌথ মহড়াকে তার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এ পর্যন্ত সফলতার সাথে 3টি খিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু গতকাল রুশিয়া ওয়ান টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা এ পর্যন্ত ইউক্রেন অভিযানে 3 বার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি এবং এর ফলাফল ছিল অত্যন্ত চমৎকার। এই ক্ষেপণাস্ত্রের মানের সাথে বিশ্বের অন্য কোনো দেশের ক্ষেপণাস্ত্রের তুলনা হয় না বলে তিনি দাবি করেন। রাশিয়ার তৈরি খিনজাল বা তলোয়ার নামে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র 2017 সাল থেকে রাশিয়ার বাহিনীতে যুক্ত হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকা সহ কয়েকটি পশ্চিমা সরকার ও পশ্চিমা কোম্পানিগুলোর সহযোগিতায় আগ্রাসী সৌদি জোট ইয়েমেনের বিপুল পরিমাণ তেল ও খনিজ সম্পদ লুট করেছে বলে দাবি করেছেন ইয়েমেনের জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ইয়েমেনের তেল ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী আহমাদ দারাস এক সাক্ষাৎকারে বলেছেন, আগ্রাসী সৌদি জোট গত 4 বছরে এই দেশটির $950 কোটি মূল্যের জ্বালানি তেল সম্পদ লুণ্ঠন করেছে। তিনি আরও বলেছেন, টোটাল ও স্ল্যাম বার্গার সহ পশ্চিমা কোম্পানিগুলো ইয়েমেনের তেল সম্পদ লুণ্ঠনে এবং কেনা বেচায় ভূমিকা রেখেছে। ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে মার্কিন ও পশ্চিমা সরকারগুলো আগ্রাসী এই জোটকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন সরকার সহ অর্থনৈতিক ও জ্বালানি সংকটের শিকার পশ্চিমা সরকারগুলো ইয়েমেনের তেল খনিগুলোতে লুণ্ঠনের থাবা বিস্তার করেছে। এইসব পশ্চিমা সরকার ইয়েমেনের তেল খনিগুলোতে সরাসরি হানাদার লুটেরাদের পাঠানোর পাশাপাশি স্থানীয় আগ্রাসী সরকারগুলোকেও তেল সম্পদ লুটের সুযোগ করে দিয়েছে, যাতে ইউরোপে রাশিয়ার তেল ও গ্যাস সরবরাহের যে ঘাটতি দেখা দিয়েছে তা পূরণ করা যায়। নানা সাক্ষ্য প্রমাণে দেখা গেছে ইয়েমেনের গ্যাস ও তেল সম্পদের প্রতি লালসা ছিল। দেশটির উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে স্থানীয় আরব আগ্রাসী সরকারগুলো এবং তাদের পশ্চিমা সহযোগী ও ইহুদিবাদী ইসরায়েলের পারস্পরিক সহযোগিতার অন্যতম প্রধান চালিকা শক্তি। ইয়েমেনে জাতীয় মুক্তি মোর্চার সরকার গঠনের আগ পর্যন্ত দেশপ্রেমিক সরকার না থাকায় দেশটি দরিদ্র ও অনুন্নতই থেকে গেছে। এ অবস্থায় সৌদি ও আমিরাতি আগ্রাসনের ফলে দেশটির বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যার আর্থিক মূল্য $1,000 কোটি। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবীয় বিপর্যয় চলছে ইয়েমেনে। ইয়েমেনের প্রায় 80% বা 2 কোটি মানুষ ক্ষুধার্ত, প্রায় 20 লাখ শিশু মারাত্মক অপুষ্টির শিকার ও 3,60,000 শিশু একই কারণে মৃত্যুর মুখোমুখি। ইয়েমেনের তেল ও জ্বালানি সম্পদ যদি লুট না হতো ও তাদের ওপর পশ্চিমা মদতপুষ্ট আগ্রাসন চাপিয়ে দেওয়া না হতো, তাহলে আজ তাদের এমন বিপর্যয়ের শিকার হতে হতো না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার কর্মসূচি নিয়েছে, এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষিতে বিদ্যুতের সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও আধা সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিপণী বিতানের সময়সূচি কমিয়ে আনার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার থেকে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সপ্তাহে 2 দিন। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমন মৌসুমে কৃষকদের সেচ কাজে 12-15 দিন বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অফিসের বিদ্যমান সময়সূচি কমানোর প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আজকের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, ব্যাংকের সময় সকাল 9টা থেকে 4টা পর্যন্ত করা হবে। ওদিকে আগামী 1 সেপ্টেম্বর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা DSCC আওতাধীন এলাকায় সব দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত 8টায় বন্ধ করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। একইভাবে সকল হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান রাত 10টা এবং খাবার সরবরাহ রাত 11টার মধ্যে বন্ধ করতে হবে। অন্যদিকে চলচ্চিত্র প্রেক্ষাগৃহ সহ চিত্তবিনোদনমূলক স্থাপনা ও প্রতিষ্ঠানগুলো রাত 11টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া সাধারণ ঔষধের দোকান রাত 12টায় এবং হাসপাতালের সাথে সংযুক্ত নিজস্ব ঔষধের দোকান রাত 2টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। আজ সোমবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত 8টার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণী বিতান ও কাঁচাবাজার বন্ধ রাখার জন্য গত 16 জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত 7 জুলাই সারা দেশে আলোকসজ্জা না করার নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তখন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিং মল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়। এরপর জুলাই মাসের 29 তারিখ থেকে সারা দেশে এলাকাভিত্তিক 1 ঘন্টা করে লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় কর্তৃপক্ষ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আয়োজন প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা 3 জন। আমি রেজওয়ান হোসেন,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞানীদের সাথে চলাফেরা করে সে ব্যক্তিত্ব সম্পন্ন হয়, যে ব্যক্তি নিজদের সঙ্গে চলাফেরা করে সে অপমানিত হয়, আর যে ব্যক্তি মানুষের সাথে নির্বোধের মতো আচরণ করে সে বদনাম কুড়ায়।
খুবই মূল্যবান একটি বাণী শোনালেন আশরাফ ভাই। আমরা সবাই যেন জ্ঞানীদের সাথে চলাফেরার অভ্যাস গড়ে তুলতে পারি, এ কামনায় নজর দিচ্ছি চিঠি পত্রের দিকে। বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর সদরের আলমবাড়ি রেডিও ক্লাব থেকে কবির আল চপল পাঠিয়েছেন আসরের প্রথম মেলটি। 27 জুলাইয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা বিভাগের আজকের অনুষ্ঠান শুনলাম, পবিত্র কোরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, স্বাস্থ্য কথা, কথাবার্তা ও কোরআনের আলো শুনে মুগ্ধ হলাম। আমি মনে করি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে রেডিও তেহরান সবার চাইতে এগিয়ে। বিশ্বের নানা ঘটনার সঠিক নিউজ জানার একমাত্র সঠিক মাধ্যম হল রেডিও তেহরান। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। চিঠির শেষাংশে তিনি জানতে চেয়েছেন, ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র থেকে এখনও কিশোর নিউজ লেটার প্রকাশিত হয় কি না।
ভাই কবির আল চপল, বিগত কয়েক বছর ধরে কিশোর নিউজ লেটার আলাদাভাবে প্রকাশ করা হয় না। নিউজ লেটারের ভেতরই কিশোর নিউজ লেটারের জন্য কয়েকটি পৃষ্ঠা বরাদ্দ রাখা হয়। ইমেইলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বন্ধন অ্যান্ড লাকি শ্রোতা সংঘ থেকে, আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি নজরুল ইসলাম। তিনি লিখেছেন, গত 21 জুলাই তারিখে প্রচারিত রংধনু অনুষ্ঠানটি সার্বিক বিচারে সার্থকতায় পরিপূর্ণ ছিল। হযরত আলী আলাইহিসাল্লামের বীরত্ব ও মহানুভবতা নিয়ে বিস্তর আলোচনা ও তথ্যের সমাবেশ অনুষ্ঠানটিকে প্রথম শ্রেণীর কাতারে নিয়ে গেছে বলে আমার বিশ্বাস। এত সংক্ষিপ্ত সময়ে এত বেশি তথ্যের সমারোহ সব শ্রোতাই মনে হয় লুফে নিয়েছে। শিশু কিশোর সহ আমরা সবাই হযরত আলী আলাইহিসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবন চলার পথকে সুগঠিত করব, এই হোক আমাদের প্রত্যাশা।
হযরত আলী আলাইহিসাল্লামের বীরত্ব ও মহানুভবতা নিয়ে প্রচারিত রংধনু আসরটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। সুন্দর মতামতের জন্য নজরুল ইসলাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিম উদ্দিন পাঠিয়েছেন 5টি ইমেইল। একটিতে তিনি লিখেছেন, গত 25 জুলাই সোমবারের সাপ্তাহিক পরিবেশনায় আরও একটি জমজমাট প্রিয়জনের আসর উপহার পেলাম। অনুষ্ঠানে খুলনার বয়োজ্যেষ্ঠ শ্রোতা মুনির সাহেবের সাক্ষাৎকার শুনে কি যে ভালো লাগলো তা লিখে বোঝাতে পারবো না। সাক্ষাৎকারে এটা জেনে ভীষণ ভালো লাগলো যে তিনি আমার ও নজরুল ভাইয়ের উৎসাহে আবারও রেডিও তেহরান শোনা শুরু করেছেন। এটা আমার জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। চিঠির শেষাংশে নাজিম ভাই ইরানি ধ্রুপদী সঙ্গীতের দিকপাল শিল্পী আলী রেজা ইফতেখারির একটি ফার্সি গান শোনানোর অনুরোধ জানিয়েছেন।
আলী রেজা ইফতেখারির একটি ফার্সি গান আজকের আসরের শেষ দিকে বাজিয়ে শোনানোর চেষ্টা করব। তো প্রিয়জন সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য নাজিমউদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথদি গ্রাম থেকে এম এম গোলাম সারওয়ার পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী চেতনার প্রচার মাধ্যম। আল্লাহর অশেষ রহমত আর রেডিও তেহরানের বরিষ্ঠ প্রচারণার কারণেই ইরানে ইসলামী বিপ্লব তড়িৎ গতিতে বিজয় ত্বরান্বিত হয়েছে। ইসলামী বিপ্লবের মতো মহান ও দামি বিষয় বিশ্ববাসীকে জানানোর জন্যই রেডিও তেহরান আমাদের কাছে দামি ও প্রিয় থেকে প্রিয়তর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী চেতনাকে আমি মনে প্রাণে লালন করি। আমি ইরানের ইসলামী বিপ্লবের মহানায়ক মরহুম হযরত আয়াতুল্লাহ খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের একজন আধ্যাত্মিক সন্তান।
ইরানের ইসলামী বিপ্লব, বিপ্লবের নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই এবং রেডিও তেহরান সম্পর্কে গোলাম সারোয়ার ভাইয়ের লেখাটির কিছু অংশ তুলে ধরা হলো। তাঁর পুরো লেখাটি আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, আগ্রহীরা পড়ে নিতে পারেন। তো চমৎকার লেখাটির জন্য গোলাম সারোয়ার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মেখুলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, 22 জুলাই শান্ত অধিবেশনে সুন্দর জীবন অনুষ্ঠানে সময় ব্যবস্থাপনা সম্পর্কে একটি অত্যন্ত সময় উপযোগী এবং অতুলনীয় পরিবেশনা উপহার পেলাম। তথ্যে ভরপুর এই অনুষ্ঠানটি শুনে অত্যন্ত আনন্দ এবং প্রশান্তিও অনুভব করেছি। জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এরকম অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। এরকম জীবনমুখী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।
সুঅভ্যাস গড়ার উপায় নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবন সম্পর্কে চমৎকার মতামতের জন্য মনীষা রায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য পরিবেশনা সম্পর্কেও লিখবেন। তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলবো এক বাংলাদেশি শ্রোতার সঙ্গে। টেলিফোনের অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন, প্রথমে তার পরিচয় জানা যাক।
আমি শামীমউদ্দিন শ্যামল, গ্রাম কৃষ্ণপুর, ডাকঘর বড়গাছিহাট, উপজেলা ভোলাহাট, জেলা চাপাই নবাবগঞ্জ থেকে বলছি।
ভাই শামীমউদ্দিন শ্যামল, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কবে থেকে রেডিও তেহরান শোনেন এবং এ বেতারের সঙ্গে আপনার পরিচয় ঘটল কিভাবে?
2001 সাল থেকে আমি রেডিও তেহরান শুনি। আমার এক পরিচিত বড় ভাই, যিনি একজন ডিএক্সার, তিনি আমাকে একটা পকেট ক্যালেন্ডার দিয়েছিলেন। ওই পকেট ক্যালেন্ডারের মাধ্যমে আমি রেডিও তেহরানকে আবিষ্কার করি এবং আজ পর্যন্ত আমি রেডিও তেহরানের সঙ্গেই যুক্ত আছি।
আপনি দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের বহির্বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠান শুনে যাচ্ছেন, তো সেসবের সঙ্গে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ ও অনুষ্ঠানমালায় কি ধরনের পার্থক্য আপনি লক্ষ্য করেছেন?
এ কথা ঠিক যে আমি দীর্ঘদিন থেকে বহির্বিশ্বের বিভিন্ন কার্যক্রমের বাংলা অনুষ্ঠান শুনে থাকি, কিন্তু রেডিও তেহরানের মতো এমন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ অন্য কোনো মাধ্যমে পাই না। এবং মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট যে খবরগুলো সংবাদগুলো আছে সেগুলো একমাত্র রেডিও তেহরানই দিয়ে থাকে। তাছাড়া রেডিও তেহরানের ইহুদিবাদী ইসরায়েল এবং সাম্রাজ্যবাদী আমেরিকার মুখোশ উন্মোচনের জন্য একমাত্র সোচ্চার গণমাধ্যম।
রেডিও তেহরান শোনার কারণে ইরান সম্পর্কে আপনার মনে নিশ্চয়ই একটা ধারণা জন্মেছে, তো ইরান সম্পর্কে কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন।
জি, ইরান এমন একটি দেশ যা মুসলমানদের অধিকার এবং অন্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার, সত্যের প্রতীক।
সবশেষে কোনো পরামর্শ বা প্রস্তাব থাকলে আপনি তাও দিতে পারেন।
রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে আমার তেমন কোনো পরামর্শ নেই, তবে একটা চাওয়া আছে, আর সেটা হচ্ছে রেডিও তেহরান দ্রুতই FM-এ অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করবেন এবং শ্রোতাদের পাশাপাশি শ্রোতা সংখ্যা বাড়াতে রেডিও তেহরান ভূমিকা রাখবে। আমরা রেডিও তেহরানের সঙ্গে আছি, শ্রোতা বিদ্যুতে যা যা করা লাগে আমরা সব কিছুই করে যাব। আশা করি আমরা রেডিও তেহরানের কাছ থেকে সহযোগিতা পাব।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়ার জাগো রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি হারুনা রশিদ পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের শ্রোতা হওয়ার কারণে আমি সব দিক থেকেই লাভবান। আমি সংবাদের মাধ্যমে সমগ্র বিশ্বের সত্য সংবাদ শুনে আপডেট থাকি। নীতিনৈতিকতা ও ইসলামের নানা দিক সম্পর্কে জেনে নিজের ইমানকে শানিত করি। নিজ দেশের পাশাপাশি ইরানের চমৎকার ও মনোমুগ্ধকর সংস্কৃতি, সাহিত্য ও কৃষ্টি সম্বন্ধে জেনে সমৃদ্ধ হই। দেশ বিদেশের নানা পত্রলেখক বন্ধুদের সাথে সৌহার্দ ও সহমর্মিতায় পাশাপাশি থেকে আত্মিক আনন্দে তৃপ্ত হই। তাছাড়া রেডিও তেহরান থেকে প্রচারিত কিছু অনুষ্ঠান থেকে মহামূল্যবান তথ্য ও বিনোদনের মাধ্যমে জীবন গঠনের চমৎকার রসদ পাই, যা আমাকে সুখের সোনালী সোপানে পৌঁছাতে সাহায্য করে। তেমনই একটি অনুষ্ঠান হল রংধনু আসর।
রেডিও তেহরান সম্পর্কে বরাবরের মতোই চমৎকার ভাষায় মন্তব্য করার জন্য হারুনা রশিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে মোহাম্মদ হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। রেডিও তেহরানের ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীরের প্রশংসা করে তিনি লিখেছেন, সুখের নীর অনুষ্ঠানে ইরানের ছোট ও আধুনিক পরিবারগুলো কথাসহ সামাজিক প্রেক্ষাপটে সাজানো জ্ঞানবর্ধক ও উপকারী আলোচনা আমাকে ভীষণভাবে সমৃদ্ধ করে চলেছে প্রতিনিয়ত। বাস্তবসম্মত ও আকর্ষণীয় আলোচনাটি উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
দীর্ঘ বিরতির পর আমাদের একটি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে ইমেইল পাঠানোই হাফিজুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরে মেইলটি এসেছে বাংলাদেশের পাবনা জেলার আতাইকুল্লা থানার নন্দরপুর গ্রাম থেকে, আর পাঠিয়েছেন আল জায়েদ ইসলাম জসিম। তিনি লিখেছেন, রেডিও তেহরানের ফেসবুক পেজে যদি কেউ লাইক দিতে চায় তাহলে একটু সমস্যা দেখায়। এ অবস্থায় নতুন একটি পেজ খুলে লাইভ অনুষ্ঠান প্রচারের প্রস্তাব করছি। সেই সাথে বর্তমান পেজে যে সমস্যাটি রয়েছে তা দ্রুত সমাধান করার জন্য অনুরোধ করছি।
ভাই জসিম, আপনি নিশ্চয়ই জানেন যে ফেসবুক কর্তৃপক্ষ রেডিও তেহরানের অফিসিয়াল পেজটি সম্প্রতি বন্ধ করে দিয়েছে এবং বর্তমান পেজটিও কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের কথিত অভিযোগে সীমাবদ্ধতা আরোপ করেছে। আমরা চেষ্টা করছি সমস্যাগুলোর সমাধান করতে। যদি সম্ভব না হয় তাহলে নতুন পেজ খোলা হবে ইনশাল্লাহ। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের সিনিয়র শ্রোতা বিধানচন্দ্র সেনাল পাঠিয়েছেন শেষ মেইলটি। তিনি লিখেছেন, আজ 28 জুলাই রেডিও তেহরানের সান্ধ্যকালীন অধিবেশনে আশরাফুর রহমানের গ্রন্থনায় গাজী আব্দুর রশিদ এবং আক্তার জাহানের উপস্থাপনায় শিশু কিশোরদের অনুষ্ঠান রংধনুতে এক জ্ঞানী শাসকের গল্প, ছড়া গান এবং বাংলাদেশের এক শিশুর আলাপচারিতা সব মিলিয়ে এক সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম। এছাড়া বাবুল আক্তারের উপস্থাপনায় কথাবার্তা অনুষ্ঠানে সিরাজুল ইসলামের বিশ্লেষণ অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা দিয়েছে।
নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানিয়ে ইমেল পাঠানোই বিধানচন্দ্র সান্যাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কয়েকজন ডিএক্সআর বন্ধুর নাম ঠিকানা জানিয়ে দেব, যারা আমাদের কাছে শর্ট ওয়েভে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাড়ুইপাড়া থেকে মোহাম্মদ নাজিমউদ্দিন, বাংলাদেশের ঝিনাইদহ থেকে নজরুল ইসলাম, জামালপুরের মাদারগঞ্জ থেকে হারুনুর রশিদ, রাশিয়া থেকে ইভান জেলেনি এবং জাপান থেকে হিটোশি সুগিও।
শর্টওয়েভে কষ্ট করে অনুষ্ঠান শোনার পাশাপাশি শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে মুর্শিদাবাদের শ্রোতা নাজিমউদ্দিন ভাইয়ের একটি অনুরোধের গান।
শ্রোতাবন্ধুরা, আপনারা ইরানি শিল্পী আলী রেজা ইফতেখারের কণ্ঠে ফার্সি গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই আজকের আসর থেকে।
الا ای یار خطر دارد جدایی، نهال بی سر دارد جدایی، بیا که ما و تو یه جا نشینیم که مرگ بی خبر دارد جدایی. قدح رو سر کنید، آی قدح رو سر کنید، شب را سحر کنید، غم دنیا را از سر بدر کنید، غم دنیا را از سر بدر کنید.
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতবন্ধুরা, 22 আগস্ট সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাব। বাংলাদেশের শিরোনাম, আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তার ধারে কাছেও নেই মোমেন দৈনিক মানবজমিন। বাংলাদেশের মানুষ দরিদ্র থাকবে সেটা আমি চাই না, প্রধানমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বুস্টার ডোজ গ্রহণের 6 মাস পর অ্যান্টিবডি কমে যায়, BSMMU দৈনিক নয়া দিগন্ত। কঠিন সময়ে পোশাক শিল্প, দৈনিক যুগান্তর ভারতের শিরোনাম। দিলীপে ক্ষুব্ধ দিল্লি, সুকান্তদের কাছে রিপোর্ট তলব শাহ, নড্ডার অসন্তোষ, সন্তোষেরও দিলীপে ক্ষুব্ধ দিল্লি, সুকান্তদের কাছে রিপোর্ট তলব শাহ, নড্ডার অসন্তোষ, সন্তোষেরও দৈনিক আনন্দবাজার পত্রিকা। ভারতে বড় নাশকতার ছক, আত্মঘাতী ইসলামিক স্টেট জঙ্গি আটক রাশিয়ায়, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতাবন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, সম্প্রতি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে ধরনা দেওয়ার বিষয়ে যে অভিযোগ উঠেছে সেগুলোর কোনো ভিত্তি নেই। সোমবার সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে আমি ধারে কাছেও নাই, এগুলো ডাহা মিথ্যা। মন্ত্রী আরো বলেন, আমি নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি, আমি স্থিতিশীলতার কথা বলেছি, সব দিকে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে, আমি এগুলো নিয়ে কথা বলেছি। এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছিলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার তা করতে ভারত সরকারকে অনুরোধ করেছি।
বাংলাদেশের মানুষ দরিদ্র থাকবে সেটা আমি চাই না, প্রধানমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ দরিদ্র থাকবে সেটা আমি চাই না। ইতিমধ্যে সরকার দারিদ্রের হার 40% থেকে 20% নামিয়ে এনেছে জানিয়ে তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবের এই বাংলাদেশের সব মানুষ
নিজের মৌলিক চাহিদা পূরণ করতে পারবে সেটাই আমি চাই। দেশে কোনো ভূমিহীন বা গৃহহীন যেন না থাকে। ইতিমধ্যে হতদরিদ্র ভূমিহীন গৃহহীনদের মধ্যে বিনামূল্যে ঘর বাড়ি করে দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ সকালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র BPATC সাভারে আয়োজিত BCS কর্মকর্তাদের 73তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন সহ আরও 5টি প্রশিক্ষণ কেন্দ্র ভার্চুয়ালি যুক্ত ছিল।
কঠিন সময়ে পোশাক শিল্প, দৈনিক যুগান্তরের এই শিরোনামের খবরে বলা হয়েছে, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় তৈরি পোশাকের অর্ডার বাতিল করছে যুক্তরাষ্ট্রের বড় আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। টার্গেট, ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠান এবার শিক্ষার্থীদের স্কুলে ফেরা মৌসুমে কাঙ্ক্ষিত পণ্য বিক্রি করতে না পারাই এই সিদ্ধান্ত নিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। অবশ্য কি পরিমাণ অর্ডার বাতিল হয়েছে তা হিসাব করতে পারেনি BGMEA। গত অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি অর্থ বছরে ওয়ালমার্টের গুদামে অবিক্রিত পণ্য 26% বেড়েছে, সে তুলনায় বিক্রি বাড়েনি, এতে তারা বিপাকে পড়েছে। একই ধরনের সংকটে পড়েছে ওয়ালমার্টের অন্যতম প্রতিদ্বন্দ্বী কোম্পানি টার্গেট কর্পোরেশন। তাদের অবস্থা ওয়ালমার্টের চেয়েও খারাপ। এই পরিপ্রেক্ষিতে গার্মেন্ট মালিকরা বলছেন, তৈরি পোশাক শিল্প এখন চরম দুঃসময় কাটাচ্ছে। করোনার কারণে 2 বছর অর্ডার কম ছিল, এরপর ঘুরে দাঁড়ানোর সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বড় ধাক্কা দিয়েছে। এই যুদ্ধের নানামুখী প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। সাধারণ মানুষ মূল্যস্ফীতির আঘাত মোকাবেলায় সবার আগে পোশাক কেনা কমিয়ে দিয়েছে।
সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ দৈনিক বাংলাদেশ প্রতিদিন। জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, ব্যাংক খোলা থাকবে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আর সপ্তাহে 2 দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।
দৈনিক নয়া দিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, বুস্টার ডোজের টিকা গ্রহণের 6 মাস পর শরীরের অ্যান্টিবডি কমে আসে। অ্যান্টিবডি শতভাগ টিকাগ্রহীতার শরীরে পাওয়া গেলেও গড়ে কমে 10,675.7 AUML নেমে আসে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য পাওয়া যায় বলে এক অনুষ্ঠানে আজ সোমবার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। BSMMU জানায়, গত 1 মাস প্রথম ও দ্বিতীয় ডোজ করোনার টিকা গ্রহণকারী 223 জনের উপর পরিচালিত এক গবেষণায় 98% শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে 6 মাস পর অ্যান্টিবডি কমতে থাকে। তাদের মধ্যে 73% অ্যান্টিবডির মাত্রা হ্রাস পেয়ে 6,792 AUML থেকে 3,963 AUML পর্যন্ত নেমে এসেছে। এ সময় 2 জনের শরীরে কোনো অ্যান্টিবডি পাওয়া যায়নি।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দিলীপে ক্ষুব্ধ দিল্লি, সুকান্তদের কাছে রিপোর্ট তলব শাহ নড্ডার অসন্তোষ সন্তোষেরও, দৈনিক আনন্দবাজার পত্রিকা। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নিজের দলকেই অস্বস্তিতে ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ, সে কারণে সর্বভারতীয় সহসভাপতির উপরে ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার রাজ্যের বিভিন্ন বিষয়ে CBI তদন্ত নিয়ে যে মন্তব্য করেছেন দিলীপ, তা সরাসরি কেন্দ্রীয় সরকারের উপর অনাস্থারই সামিল। বস্তুত CBI সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্সোনাল মন্ত্রকের আওতাভুক্ত। দিলীপ CBI কে তুলোধুনো করার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED-র প্রশংসা করেছেন, যে সংস্থা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীন। পুরো বিষয়টি বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলেছে। তারপরেই কেন্দ্রীয় নেতৃত্ব কড়া পদক্ষেপের মনোভাব দেখিয়েছেন। ইতিমধ্যেই রবিবার দিলীপ ঠিক কি বলেছিলেন তা রাজ্য নেতৃত্বের কাছে জানতে চেয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। দিলীপের বক্তব্যের
ভিডিও ছাড়াও তার বক্তব্যের হিন্দি ও ইংরেজি অনুবাদও চাওয়া হয়েছে বলে সোমবার বিজেপি সূত্রে জানা গেছে। তবে দিলীপ তারপরেও থামেননি, সোমবারেও তিনি তার বক্তব্যে অনড় থেকেছেন, আরও কয়েক ধাপ এগিয়ে নিজের রবিবারের বক্তব্যের সমর্থনে কথা বলেছেন, ব্যাখ্যাও দিয়েছেন। সূত্রের খবর, সেই বক্তব্য নিয়েও খোঁজ খবর শুরু করেছেন দলের শীর্ষ নেতৃত্ব।
বানচাল বড়সড় নাশকতার ছক, রাশিয়ায় আটক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক ফিদে জঙ্গি। রুশ গোয়েন্দার দাবি, ভারতে হামলার পরিকল্পনা করছিল ধৃত সন্ত্রাসবাদী, মূলত ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল ওই জঙ্গির নিশানায়। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ ও আরএসএস নেতৃত্ব ওই সন্ত্রাসবাদীর হিট লিস্টে রয়েছে বলেই মনে করা হচ্ছে। সোমবার আইএস জঙ্গিকে আটক করার কথা জানায় রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা FSB। রুশ সংবাদ সংস্থা স্পুতনিক জানিয়েছে, ভারতের রাজনীতিবিদরা ছিল ওই জঙ্গির নিশানায়। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ ও আরএসএস নেতৃত্ব ওই সন্ত্রাসবাদীর হিট লিস্টে রয়েছে বলেই মনে করা হচ্ছে। রুশ প্রশাসনের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, নিষিদ্ধ ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করেছে AFSB, ধৃত মধ্য এশিয়ার একটি দেশের সদস্য। ভারতের শাসক দলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল সে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবার জানিয়ে দিচ্ছি। পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপের প্রস্তাবের জবাব দিতে বিলম্ব করছে আমেরিকা, ইরানের জবাবকে যৌক্তিক বললেন বোরেল। ফিলিস্তিনের পশ্চিম তীরও গাজার মতো সশস্ত্র হয়ে উঠছে, সর্বত্র প্রতিরোধ ছড়িয়ে পড়ছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান সালামের মন্তব্য। আপাতত কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের চা শ্রমিকেরা, পরবর্তীতে মজুরি ঠিক করবেন প্রধানমন্ত্রী। এবং ভারতের রাজস্থানে গরু জবাইয়ের দাবির মধ্যে ফের উত্তেজনা, মসজিদে ভাঙচুরের অভিযোগ, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে উদ্বেগ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ। ¶¶